الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مصلح موعود رضی اللہ تعالی عنہ যখন হযরত মসীহ মওদের জীবনের বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করেন, তখন বড় সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে এমন ফলাফল তিনি টানেন যা মুমিনের জন্য সঠিক পথ চিহ্নিত করে এবং খোদা এবং ধর্মের প্রকৃত জ্ঞানে ধন্য করে আর এর উৎপত্তি অর্জনে সহায়ক হয়। একবার তিনি তার এক বক্তৃতায় আয়াতুল কুরসির তাফসীর করছিলেন। তিনি লাহু মাফিস সামাওয়াত ওয়া মাফিল আরদ মান দা আল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইজনি এর তাফসীরে বলেন, আল্লাহ তাআলা বলছেন যেখানে তোমাদের মনি এমন যে আকাশ সমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব তারই সেখানে তার মোকাবেলায় অন্য কাউকে কিভাবে তোমরা নিজেদের প্রভু হিসেবে অবলম্বন করতে পারি। মানুষ বলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আল্লাহ ছাড়া অন্য কারো আমরা ইবাদত করি না। অবশ্য তাদের নামে বিভিন্ন জিনিস উৎসর্গ করি এবং তাদের কাছে নিজেদের চাওয়া পাওয়ার জন্য আকুতি মিনতি করি, কেননা তারা খোদার নৈকট্যপ্রাপ্ত আর তারা আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য যেন শেফায়াত করতে পারেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলছেন আমাদের নির্দেশ ব্যতীত কেউ শেফায়াত করতে পারে না। এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বড় কে হতে পারত, কার জন্য বড় হওয়া সম্ভব ছিল? কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন একবার নবাব মোহাম্মদ আলী খান সাহেবের পুত্র নবাব আব্দুর রহিম খান সাহেবের অসুস্থতার সময় দোয়া করেছেন, তখন এলহাম হল যে সে বাঁচবে না। তিনি ভাবলেন যে নবাব সাহেব তার সবকিছু বিসর্জন দিয়ে কাদিয়ান আসছেন, তার ছেলে যদি মারা যায় কোথাও তিনি পরীক্ষায় না নিপতিত হন, তাই তিনি আল্লাহ তাআলার দরবারে মিনতি করেন যে হে আল্লাহ আমি এই ছেলের সুস্থতার জন্য শেফায়াত করছি। তখন এলহাম হল মান দা আল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইজনি, তুমি কে আমার অনুমতি ব্যতীত রেখে শেফায়াত করার। দেখো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় মানুষ ছিলেন, 1300 বছর ধরে পৃথিবী তার অপেক্ষায় ছিল, কিন্তু তিনিও যখন কোন সুপারিশ করেন আল্লাহ তাআলা বলেন তুমি কে অনুমতি ব্যতীত রেখে সুপারিশ করার বা শেফায়াত করার। হযরত মসীহ আলাইহিস সালাম বলেন যখন এলহাম হয় আমার প্রতি আমি ভুলুণ্ঠিত হয়ে যাই, মাটিতে পড়ে যাই, আমার শরীর কাঁপতে থাকে, আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে আমরা শেফায়াতের অনুমতি দিচ্ছি, তুমি শেফায়াত করো। তিনি তখন শেফায়াত করেন এবং আব্দুর রহিম আরোগ্য লাভ করেন। এটি খোদার কৃপা ছিল বা অনুগ্রহ ছিল। যে দোয়া গৃহীত হয় তিনি সাফায়াতের অনুমতি প্রাপ্ত হন, কিন্তু মসিহে মদের মতো মানুষকেও যেখানে আল্লাহ তাআলা বলেন যে তুমি কে সাফায়াত করার, তাই যারা বড় সাজে তাদের মর্যাদাই বা কি যে কারো সুপারিশ করবে বা সাফায়াত করবে। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেলেই সাফায়াত বা সুপারিশ করবেন, তাই কত নির্বোধ সে ব্যক্তি যে বলে যে আমার জন্য অন্য ব্যক্তি সাফায়াত বা সুপারিশ করতে পারবে। এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি আমাদের দেশের লোকদেরকে এবং আমাদের সমাজে কবর পূজার ভিত্তি রেখেছে। মানুষ এতে লিপ্ত আর শিরিক করে আর পীর পূজা করে। সুতরাং সব আহমদের এই কথা স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাই বলেছেন যে অনুমতি পেলেই সাফায়াত বা সুপারিশ করা সম্ভব হবে। এরপর আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদের মাধ্যমে কিভাবে তার পবিত্র শক্তির বিস্ময়কর বহিঃপ্রকাশ ঘটাতেন এর একটা দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত মসীহ ইসলাম বলেন যে একবার তার কাশি হয়, তার কনিষ্ঠ পুত্র মুবারক আহমদের শুশ্রূষার জন্য তিনি সারা রাত জাগতেন। মুসলিমাত বলেন যে সেই সময় আমি রাতের ১২টার দিকে ঘুমাতাম আর তাড়াতাড়ি উঠে যেতাম, কিন্তু আমি যখন ঘুমাতাম তখনও মুসলিম ইসলামকে জাগ্রত দেখতাম আর উঠার পরও দেখতাম যে হযরত মুসলিম ইসলাম জাগ্রত। এই পরিশ্রমের কারণে তার কাশি হয়ে যায়, তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে থাকে। হযরত মুসলিমাত বলছেন যে আমার উপর তাকে ঔষধ ইত্যাদি খাওয়ানোর দায়িত্ব ছিল। স্বাভাবিকভাবে যার উপর কোন দায়িত্ব ন্যস্ত হয় সে তাকে তাতে হস্তক্ষেপ করাও নিজের অধিকার মনে করে। আমিও মনে করতাম যে আমার কম্পাউন্ডারের অধিকার হিসাবে তার খাদ্য পানীয় হস্তক্ষেপ করা উচিত। পরামর্শ স্বরূপ আমি বলতাম যে এটি খাবেন না সেটি খাবেন না। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন ব্যবস্থাপত্রও প্রস্তুত করে ব্যবহার করা হতো অ্যালোপ্যাথিক ঔষধও, কিন্তু তার কাশি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এটি ১৯০৭ সনের ঘটনা। আব্দুল হাকিম মুরতাদ তার কাশির সংবাদ পড়ে লিখেছে যে মির্জা সাহেব টিবি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করবেন, তাই কেউ যাতে অলিক আনন্দেরও কোন কেউ অজুহাত খুঁজে না পায় এই চিন্তা আমার মাথায় ছিল। কিন্তু তার কাশির কষ্ট অনেক ভয়াবহ ছিল আর অনেক সময় তো দীর্ঘ স্পেল কাশির দেখা দিত, যেমন মনে হতো যে শ্বাস বন্ধ হয়ে যাবে। এমন অবস্থায় বাহির থেকে কোন বন্ধু আসে আর তোফা হিসেবে কিছু ফল ফলাদি নিয়ে আসে। হযরত মুসলিমাত বলছেন যে আমি সেই ফল ফলাদি তার সামনে উপস্থাপন করি, তিনি সেগুলো দেখে বলেন এই বন্ধুকে জাযাকুমুল্লাহ বলে দাও। এরপর সেই ফল ফলাদি থেকে কোনো কিছু খুব সম্ভব কলা হবে হাতে নেন। হযরত মুসলিমাত বলেন যে আমি যেহেতু ঔষধ ইত্যাদি খাওয়াতাম এ কারণে বা আমাকে শেখানোর জন্য হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে কাশিতে এটি কেমন হবে। আমি বললাম যে এটি তো ভালো হয় না, কিন্তু তিনি মুস্কি হাসেন আর ছেলে খাওয়া আরম্ভ করেন। আমি পুনরায় বললাম যে কাশি আপনার ভয়াবহ আর এই জিনিসটি কাশিতে ভালো নয়। তিনি পুনরায় মুস্কি হাসেন আর খেতে থাকেন। আমি আমার নির্বুদ্ধিতাবশত পুনরায় জোর দেই যে এটি খাওয়া উচিত নয়। তিনি পুনরায় মুস্কি হেসে বলেন যে এখন আমার প্রতি এলহাম হয়েছে যে কাশি দূর হয়ে গেছে, আর তখনই কাশি দূর হয়ে যায়। অথচ তখন তিনি কোনো ঔষধও ব্যবহার করেননি আর কোনো পথ্য, বরং সাবধানতা অবলম্বন করেন, আর তার সত্ত্বেও কাশি ঠিক হয়ে যায়। যদিও এর পূর্বে অনবরত এক মাস চিকিৎসা হতে থাকে, কিন্তু কাশি ঠিক হয়নি। তিনি বলছেন যে এটি ঐশি তাকদীরের হস্তক্ষেপ, এমনিতে তো অসাবধানতার কারণে মানুষ অসুস্থ হয় আর চিকিৎসা গ্রহণ করলে সুস্থতাও লাভ হয়, কিন্তু আল্লাহ তাআলা যখন চান হস্তক্ষেপ করেন। আর এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দোয়ার অস্ত্র দিয়েছেন যে তারা যেন আল্লাহর দরবারে গিয়ে বলে যে আমি স্বাধীনতা চাই না, আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আপনি অনুগ্রহ পূর্বক আমার বিষয়ে হস্তক্ষেপ করুন। আর আল্লাহ তাআলা দেখেন যে এই বান্দা তার উপর নির্ভর করছে আর সে চায় যে আমি তার বিষয়ে হস্তক্ষেপ করি, তখন তিনি পবিত্র হস্তক্ষেপ করেন এবং স্বীয় কুদরতের নিদর্শন প্রদর্শন করেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা উপস্থাপনের পর একটি দৃষ্টান্ত তুলে ধরেন যা ঈমানকে সতেজ করে আর তাই ইহরামের সাথে সম্পর্কযুক্ত। তিনি বলেন, ইহরামের ঘটনাও এই বিষয়ের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা যেতে পারে। আল্লাহ তাআলা যখন চান সুস্থতার সকল উপায় উপকরণ থাকা সত্ত্বেও মানুষ অসুস্থ হয়ে যায়। ইহরাম সম্পর্কে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে জানিয়েছিলেন, এলহাম হয়েছিল যে ঈদের দ্বিতীয় দিন তার মৃত্যু ঘটবে আর ৬ বছরের ভিতর এটি হবে। ৬ বছর পর্যন্ত বছরে ২-৩ দিনের জন্য নিরাপত্তার বিশেষ ব্যবস্থা হাতে নেওয়া কোনো কঠিন বিষয় নয়, আর সেই দিনগুলোতে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া তার সাধ্যের ভিতর ছিল। কিন্তু তার সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী পূর্ণ করেন, অথচ বাহ্যিক পরিস্থিতি এর বিরোধী ছিল। তার মৃত্যুর জন্য নির্ধারিত তারিখ ছিল ৬ মার্চ। পয়লা মার্চ তাদের সভার পক্ষ থেকে অর্থাৎ বিশেষ কমিটির পক্ষ থেকে মুলতান যাওয়ার নির্দেশ আসে। ৪ মার্চ পর্যন্ত সেখানে সে ৪টি বক্তৃতা করে, এরপর সভা বা কমিটি তাকে সখর যাওয়ার টেলিগ্রাম করে। কিন্তু সেখানে প্লেগ থাকার কারণে মুলতানের আর্য সমাজেরা সেখানে যাওয়া হতে তাকে বারণ করে। এরপর পণ্ডিত ইহরাম মুজাফরগড় যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু জানা নেই যে সে কেন লাহোর এসেছে আর ৬ মার্চ দুপুরে এখানে পৌঁছে যায়। যদি সে সেদিন ফিরে না আসত তাহলে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতো না, কিন্তু যদিও বাহিরে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে তা সত্ত্বেও সে লাহোর পৌঁছে গেছে আর যথাসময়ে নিহত হয়। এটি একথার দৃষ্টান্ত যে স্বাস্থ্য এবং নিরাপত্তার সকল উপকরণ থাকা সত্ত্বেও মানুষ ধ্বংস হতে পারে বা নিহত হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা মানুষের কাজে হস্তক্ষেপ করেন আর যখন তিনি চান যেভাবে চান তার পবিত্র শক্তিমত্তা প্রকাশ করে থাকেন। সাহেবজাদা মির্জা মোবারক আহমদ সাহেবের কথা এসেছে, যার সেবা শুশ্রূষা করতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলামের নিজের স্বাস্থ্যের উপর বড় ক্ষতিকর প্রভাব পড়ে। তার এই পুত্রের প্রতি তাঁর ভালোবাসাও ছিল। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এক ঘটনায় এর কথা এভাবে উল্লেখ করেন যে আমাদের এক ছোট ভাই ছিল যার নাম ছিল মুবারক আহমদ, তার কবর বেহেশতে মকবরায় হযরত মসীহ মওউদের মাজারের পূর্ব দিকে রয়েছে। সে মসীহ মওউদের কাছে বড় প্রিয় ছিল। আমার মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম আমাদের মুরগি পালার আগ্রহ সৃষ্টি হয়, হযরত মসীহ মওউদ ইসলাম কতটা ভালোবাসা রাখতেন তার প্রতি এবং কতটা যত্নবান ছিলেন তা স্পষ্ট হয়। তিনি বলছেন যে মুরগি পালার আগ্রহ ছিল, কিছু মুরগি আমি রেখেছি, কিছু মীর ইসহাক মরহুম সাহেবের কাছে ছিল, কিছু মির্জা বশির আহমদ সাহেব পালতেন, আর শৈশবের রীতি অনুসারে অতি প্রভাতে আমরা যেতাম, মুরগির বাক্স খুলতাম, ডিম গুনতাম আর গর্বের ছলে একে অন্যের সাথে প্রতিযোগিতা করতাম যে আমার মুরগি এতটা ডিম দিয়েছে আর আমার মুরগি এতটা। আমাদের এই প্রতিযোগিতার মাঝে মোবারক মরহুম যোগ দিত। একদিন ঘটনাক্রমে সে অসুস্থ হয়ে যায়। তার দেখাশোনা করতো শিয়ালকোটের এক ভদ্র মহিলা, যিনি দাদি হিসাবে পরিচিত ছিলেন। আমরাও তাকে দাদি বলতাম, অন্য সবাই তো দাদি ডাকত। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তাকে দাদি বললে বিরক্ত হতেন, কিন্তু এই শব্দ ছাড়া তাকে চিনার অন্য কোন উপায়ও ছিল না। তাই দাদি বলার পরিবর্তে হযরত খলিফাতুল মসীহ আউয়াল তাকে জগ দাদি বলতেন। মুবারক মরহুম যখন অসুস্থ হয় দাদি বলেন যে এই রোগ হয়েছে মুরগির পিছনে অনেক বেশি যাওয়ার কারণে, আমার সেখানে থাকার কারণে নোংরা জায়গা সেটি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা শুনে হযরত আম্মা জানকে বলেন যে কতটা মুরগি আছে গুনিয়ে নাও আর বাচ্চাদেরকে এর পয়সা দিয়ে মুরগি জবাই করে খেয়ে নেওয়া হোক। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে মুবারক আহমদ বড় প্রিয় ছিল, কিন্তু একই ছেলে যখন ইন্তেকাল করে, যার এতটা সেবা শুশ্রূষা তিনি করেছেন, যাকে এত স্নেহ দিয়েছেন আদর করেছেন, সেই অবস্থার চিত্র হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন স্থানে অঙ্কন করেছেন যে এরপর কি হয়েছে, হযরত মসীহ মওউদের অবস্থা এরপর কেমন ছিল এ সম্পর্কে বলেন। আমাদের ছোট ভাই মুবারক আহমদ মরহুমের প্রতি মসীহ মওউদের সুগভীর ভালোবাসা ছিল। সে যখন অসুস্থ হয় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এত পরিশ্রম করেন আর এত মনোযোগ সহকারে তার চিকিৎসা করেন যে অনেকেই ভাবত যে যদি মুবারক আহমদ ইন্তেকাল করে তাহলে মসীহ আসলাম গভীর মর্মপীড়ায় ভুগবেন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল বড় সাহসী এবং বড় মনের মানুষ ছিলেন। যেদিন মুবারক মরহুম ইন্তেকাল করেন সেদিন ফজরের নামাজ পড়িয়ে তিনি মুবারক আহমদকে দেখার জন্য আসেন। আমার উপর তখন মুবারক আহমদকে ঔষধ দেয়া এবং তার দেখাশোনার দায়িত্ব ছিল। আমি নামাজের পর হযরত খলিফাতুল মসীহ আউয়ালকে সাথে নিয়ে আসি। আমি ছিলাম, হযরত খলিফাতুল মসীহ আউয়াল ছিলেন, ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেব ছিলেন, আর হয়তো ডক্টর খলিফা রশিদউদ্দিন সাহেবও ছিলেন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যখন মুবারক আহমদ মরহুমকে দেখার জন্য আসেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন অবস্থা ভালো মনে হচ্ছে, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সত্যিকার অর্থে সেটি অন্তিম মুহূর্ত ছিল। আমি যখন হযরত খলিফাতুল মসীহ আউয়ালকে নিয়ে আসলাম তখন মুবারক আহমদের মাথা ছিল উত্তর দিকে আর পা দক্ষিণে। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বাম দিকে দণ্ডায়মান ছিলেন, তিনি স্নায়ুতে হাত রাখেন কিন্তু তিনি স্নায়ু খুঁজে পাননি। তখন তিনি মসীহ আসলামকে বলেন যে হুজুর কস্তুরি নিয়ে আসুন আর হাত কুনুইয়ের কাছে রেখে স্নায়ু অনুভবের চেষ্টা করেন, হয়তো সেখানে স্নায়ু খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেখানেও স্নায়ু অনুভূত হয়নি। তখন তিনি হযরত মসীহ ইসলামকে সম্বোধন করে বলেন যে হুজুর তাড়াতাড়ি কস্তুরি নিয়ে আসুন আর বগলের কাছে স্বয়ং নিজের হাত নিয়ে যান এবং স্নায়ু তালাশের চেষ্টা করেন। সেখানে যখন স্নায়ু খুঁজে পাননি ব্যতিব্যস্ত হয়ে বলেন যে হুজুর তাড়াতাড়ি কস্তুরি নিয়ে আসুন। তখন হযরত মসীহ ইসলাম চাবির গুচ্ছ থেকে চাবি নিয়ে ট্রাঙ্কের তালা খুলছিলেন শেষবার যখন মৌলভী সাহেব মহাবেদী ব্যস্ত তার মাঝে বলেন যে হুজুর তাড়াতাড়ি কস্তুরি নিয়ে আসুন। এই ধারণায় যে মুবারক আহমদের ইন্তেকালে হয়তো মসীহ ইসলাম মারাত্মক মর্মপীড়ায় ভুগবেন, একান্ত সাহসী হওয়া সত্ত্বেও হযরত খলিফাতুল মসীহ আউয়ালের পা কম্পিত হয়, তিনি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেন এবং বসে পড়েন। তার ধারণা ছিল যে হয়তো হৃদয়ে ক্ষীণ স্পন্দন থাকবে এবং কস্তুরির মাধ্যমে স্নায়ু বহাল করা যাবে, কিন্তু তার আওয়াজ থেকে বোঝা যাচ্ছিল যে এটি একটি অসম্ভব ধারণা বা চিন্তা। হযরত মসীহ ইসলাম তার আওয়াজের কম্পন যখন অনুভব করেন তখন তিনি বুঝতে পারেন যে এটি মুবারক আহমদ মরহুমের অন্তিম সময়। তিনি ট্রাঙ্ক খোলা বন্ধ করে দেন এবং বলেন মৌলভী সাহেব হয়তো ছেলে ইন্তেকাল করেছে, আপনি এত ভয় পেলেন কেন? এটি আল্লাহর এক আমানত ছিল যা তিনি দিয়েছিলেন, এখন তিনি তার আমানত ফিরিয়ে নিয়েছেন, এতে আমাদের কি অভিযোগ থাকতে পারে? এরপর তিনি বলেন, আপনি হয়তো ভাবছেন যে আমি এর অনেক সেবা শুশ্রূষা করেছি তাই আমার অনেক কষ্ট হবে, খেদমত বা সেবা করা আমার দায়িত্ব ছিল যা আমি করেছি, এখন সে ইন্তেকাল করেছে, আমরা খোদার সন্তুষ্টিতেই পুরোপুরি সন্তুষ্ট। তখনই তিনি বসে বন্ধুদের পত্র লেখা আরম্ভ করেন। এক জায়গায় হযরত মুসলিহ আহমদ বলেন যে যেখানে ঔষধ পড়েছিল সেখানে কার্ড ও পোস্ট কার্ড রাখা ছিল, তিনি ঔষধ বের করার পরিবর্তে সেখান থেকে কার্ড বের করেন, কলম বের করেন, বন্ধুদের নিকটতম বন্ধুদের পত্র লেখা আরম্ভ করেন যে মুবারক আহমদ মরহুম ইন্তেকাল করেছে, সে আল্লাহর এক আমানত ছিল যা তিনি প্রত্যাহার করেছেন। তাই মোমেনের সত্যিকার কাজ হল একদিকে যতটা সম্ভব সে অন্যের খেদমত করে আর এই খেদমত বা সেবাকে নিজের জন্য পুণ্যের কারণ মনে করে, অপরদিকে আল্লাহর ইচ্ছা যখন বাস্তবায়িত হয় সে কোন প্রকার হা হুতাশ করে না, বরং সে মনে করে যে আমি সেবার প্রতিদান পেয়ে গেছি। কিন্তু যারা হা হুতাশ করে তারা দুনিয়াতেও সমস্যার সম্মুখীন হয় আর পরকালেও, আর সে ব্যক্তির চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হবে যে উভয় সমস্যার সম্মুখীন হয়, পৃথিবীর সমস্যাকেও সমস্যায় ভোগে আর পারলৌকিক সমস্যায়ও। আরেক জায়গায় হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কাদিয়ানের লোকদের সম্বোধন করে বলেন যে এখানে বসবাসকারী মানুষ দেখে থাকবে যে মৌলভী আব্দুল করিম সাহেব এবং মুবারক আহমদের অসুস্থতার সময় হযরত মুসলিহ ইসলাম চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যাপারে কত যত্নবান ছিলেন, যারা দেখত তাদের মনে হতো যে যেন তিনি তার জামাতের উন্নতি এদের জীবনের সাথে সম্পৃক্ত বলে মনে করতেন। সেই দিনগুলোতে এছাড়া অন্য কোনো কথাই হতো না যে কিভাবে চিকিৎসা করা যায় আর কি চিকিৎসা দেওয়া যেতে পারে, কিন্তু তাদের মৃত্যুর সময় কি ঘটেছে, নিমিষে তার অবস্থা এমন ভাবে বদলে যায় যে আশ্চর্য হতে হয়। একদিকে আবেগের আতিশয্য দেখুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের চিকিৎসা সেবা শুশ্রূষার কথাই হচ্ছে, মৌলভী আব্দুল করিম এবং সাহেবজাদা মুবারক আহমদ সাহেবের অসুস্থতার সময় অবস্থা এমন ছিল। অপরদিকে হাস্যোৎফুল্ল চেহারায় বক্তৃতা করছেন যে এদের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। এই ঘটনার তিনি এক জায়গায় এভাবে উল্লেখ করেছেন, মুবারক আহমদের ইন্তেকালের পর তিনি যখন ঘরের বাইরে আসেন, বাইরে মানুষ অপেক্ষমান ছিল, তিনি বাইরে যান এবং বসেই এই বক্তৃতা করেন আর বলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, আমাদের জামাতকে এমন পরীক্ষায় দুঃখ ভারাক্রান্ত হওয়া উচিত নয়। তিনি আরো বলেন, মুবারক আহমদ সম্পর্কে অমুক সময় আমার প্রতি এলহাম হয়েছিল যে অল্প বয়সেই তাকে উঠিয়ে নেওয়া হবে, তাই এটি আনন্দের কারণ যে আল্লাহ তাআলার নিদর্শন পূর্ণ হয়েছে। সুতরাং আমাদের ভাই পুত্র বা অন্য কোন আত্মীয় স্বজন যদি ইন্তেকাল করে এবং তার মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী থাকে, তাহলে দুঃখের পাশাপাশি এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার কারণে আমরা আনন্দিত হব। আনন্দের অর্থ এই নয় যে আমরা তাকে পর মনে করি, আমরা তো আপনজনই মনে করি, কিন্তু আল্লাহ তাআলাকে তার চেয়েও বেশি আপন মনে করি। আর আমাদের জন্য অসম্ভব যে খোদার কোন নিদর্শনকে আমরা গোপন করব, তাই আমাদের জন্য আবশ্যক হল পৃথিবীর সামনে নিজেদের উভয় গুণাবলী প্রকাশ করা, একদিকে খোদার এই সুমহান শাস্তিমূলক নিদর্শনকে পৃথিবীতে প্রচার করা আর মানুষকে বলা যে এটি হযরত মসীহ মওউদের সত্যতার জন্য প্রকাশিত, সত্যতা প্রমাণের জন্য প্রকাশিত হয়েছে, অপরদিকে সমস্যা কবলিত এবং ক্ষতবিক্ষত লোকদের সাহায্য করা, অর্থাৎ বিভিন্ন মানুষ যারা বিভিন্ন দৈব দুর্বিপাকে বা দুর্যোগের ফলে মারা যায় তারা আমাদের আপনজন, তারা কিছু শাস্তিমূলক নিদর্শনের পরিপূর্ণতা স্বরূপ ইন্তেকাল করে, যার ভবিষ্যৎবাণী হযরত মুসলিম আহমদ পূর্বেই করেছেন। তিনি বলেন যে মসিহ মওউদের সত্যতার জন্য এটি প্রকাশিত হয়েছে। অপরদিকে যারা সমস্যা কবলিত এবং আহত ক্ষত বিক্ষত তাদের সাহায্য করা আমাদের জন্য আবশ্যক। এটি নিয়ে আনন্দিত হলে হবে না যে মানব নিদর্শন স্বরূপ ইন্তেকাল করেছে, বরং যারা আহত, যারা ক্ষত বিক্ষত, যারা সমস্যা কবলিত, যারা দৈব দুর্ভাগ্যের শিকার, যারা নিদর্শন প্রকাশিত হওয়ার কারণে কষ্টের সম্মুখীন, তাদের সাহায্য করাও আমাদের জন্য অবশ্য। যেন পৃথিবীর মানুষ বুঝতে পারে যে যেখানে আমরা খোদার নিদর্শন প্রকাশিত হওয়ার পর এটি প্রচার এবং প্রসারে কোন প্রকার সমালোচনার ভ্রক্ষেপ করে না, সেখানে তাদের জন্য আমাদের চেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কেউ নেই। আর এজন্য জামাতে আহমদিয়া আল্লাহ তাআলার ফজলে সর্বত্র সমস্যা কবলিত লোকদের সাহায্য করে থাকে। যদি আমরা আমাদের উভয় গুণাবলী প্রকাশ করি তাহলে তখন খোদার উভয় কুদরত আমাদের জন্য প্রকাশ পাবে। সেই কুদরত বা শক্তি যা আকাশ থেকে নাজেল হয় আর সেই কুদরত বা শক্তিও যা ভূমি থেকে উদ্ভূত হয়। সুতরাং এসব ঘটনাবলী হযরত মসীহ ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে, বাচ্চার সেবা, তার চিকিৎসার ব্যাপারে উৎকণ্ঠা, নিজের প্রিয় সাথীর জন্য দুশ্চিন্তা, তার চিকিৎসার প্রতি মনোযোগ, আর নিদর্শনাবলী পূর্ণ হওয়ার পর আনন্দের বহিঃপ্রকাশ, আর ওই তাকদীর বা সিদ্ধান্ত যখন প্রকাশ পায় তখন এমন দৃঢ়চিত্ততা প্রদর্শন যেন কিছুই হয়নি। জামাতের বন্ধুদের আল্লাহ তাআলার প্রতি মনোযোগ আকর্ষণ আর মহান লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করার নসিহত করা। আসল উদ্দেশ্য হল খোদার সন্তুষ্টি অর্জন, আর তিনি যে সকল সংবাদ দিয়েছেন সেগুলো পূর্ণতার কারণে, যেখানে একদিকে আন্তরিক প্রশান্তি রয়েছে আর যেখানে মানবতার সেবা করা প্রয়োজন সেখানে পুরো আন্তরিকতা এবং পুরো মনোযোগ সহকারে খেদমত করা। হযরত সাহেবজাদা মির্জা মুবারক আহমদ সাহেবের ধীর শক্তি এবং বুদ্ধিমত্তা সম্পর্কে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তার সম্পর্কে সংবেদনশীলতা কেন ভ্রক্ষেপণতা ছিল না তা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। যারা হযরত সাহেবকে দেখেছে তারা জানে হযরত মুসলিহ মওউদ ইসলাম মুবারক আহমদকে কতটা ভালোবাসতেন। এই ভালোবাসার অনেক কারণ ছিল। প্রধানত সে দৈহিক দিক থেকে দুর্বল ছিল আর প্রায় অসুস্থ থাকত, সে কারণে তার প্রতি বিশেষ মনোযোগ রাখতেন। আর এটি জানা কথা, যার দিকে বিশেষ মনোযোগ থাকে তার সাথে ভালোবাসা হয়ে যায়। দ্বিতীয়ত, সে যদিও আমাদের চেয়ে ছোট ছিল আর বয়সও কম ছিল কিন্তু অত্যন্ত ধীমান এবং মেধাবী ছিল। মসিহ মওউদের ভালোবাসার এটিও কারণ, ধীমান ও মেধাবী ছিল। বয়স ছিল তার 7 বছর কিন্তু এই বয়সে সে কবিতা বানাতে পারত, আর সচরাচর তার কবিতার ছন্দ সঠিক হতো। এই কম বয়সেও কবিতা বানাতে পারতেন আর ছন্দ সঠিক হতো। তার মেধা এবং স্মরণ শক্তির দৃষ্টান্ত দেখুন, সেই দীর্ঘ নজম যার শেষের শব্দ হলো ইয়াহি হে লেখেন আমাদের সবাইকে, তিনি বলেন যে তোমরা ছন্দ খুঁজো। সাহেবজাদা মুবারক আহমদ সাহেব আমাদের মাঝে সবচেয়ে বেশি ছন্দ তালাশ করে বলছেন, এবং অনেক উন্নত মানের ছন্দ তিনি গঠন করেছেন। হযরত মুসলিহ মওউদ আরো একটি ঘটনা বর্ণনা করেন। এটি সৃষ্টির দৈহিক সেবার সাথে সম্পর্কযুক্ত, যেন খোদার রুবুবিয়ত বা প্রতিপালন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। তিনি বলেন, একটা দৃশ্য আমি কখনো ভুলতে পারি না। তখন আমি ছোট ছিলাম, বয়স 16 বা 17 বছর হবে। আমাদের এক ছোট বোন ইন্তেকাল করে, যার বয়স ছিল কয়েক মাস। তাকে কবরস্থ করার জন্য সেই মকবরায় নিয়ে যাওয়া হয়, যা সম্পর্কে আহরারিরা বলে যে এটা আহমদিরা কবরস্থ হতে পারবে না। জানাজার পর হযরত মসীহ ইসলাম লাশ নিজের হাতে নেন। তখন মির্জা ইসমাইল বেগ মরহুম, যিনি এখানে দুধের ব্যবসা করতেন, এগিয়ে আসেন এবং বলেন, হুজুর লাশ আমার হাতে দিন, আমি উঠাবো। হযরত মসীহ মওউদ তার প্রতি ফিরে তাকান, বলেন যে সে আমার কন্যা। কন্যা হওয়ার দৃষ্টিকোণ থেকে তার শেষ সেবা বা অন্তিম সেবা যা তার দৈহিক সেবা হতে পারে তা হলো তাকে উঠিয়ে নিজেই বহন করা। মুসলিমদের থেকে যে উপসংহারটা আনছেন তা হলো, রব্বুল আলামিন বৈশিষ্ট্যের যদি বিকাশ স্থল হতে চাও তোমাদের জন্য আবশ্যক হলো সৃষ্টির দৈহিক সেবা করা। যদি ধর্মের সেবায় নিজের পুরো সম্পদ উৎসর্গ করো, নিজের পুরো আয় ইসলাম প্রচারের জন্য ব্যয় করো, তাহলে মালিকিয়তের বিকাশ স্থল হয়তো হবে, কিন্তু রব্বুল আলামিনের বিকাশ স্থল হবে না। কেননা এর জন্য আবশ্যক হল নিজ হাতে কাজ করা আর দরিদ্রদের সেবায় সোচ্চার থাকা। এটি সেই সুন্দর ব্যাখ্যা রব্বুল আলামিনের বিকাশ স্থল হওয়ার, যে নিজ হাতে শুধু স্বজনদের নয় বরং যারা পর তাদেরও সেবা করা উচিত। চিন্তা করলে এর সুদূর প্রসারী ফলাফল আমরা দেখতে পাবো, যা জাতিকে খেদমত বা সেবার কারণে একই সূত্রে গ্রথিত করে। সমাজের প্রতিটি অংশ যদি এটি মেনে চলে এক সুন্দর সমাজ গঠিত হতে পারে। এরপর হযরত মসীহ আলাইহিস খোদার উপর নির্ভরশীলতা, দোয়া গৃহীত হওয়া, নিজের সত্যতার উপর দৃঢ় বিশ্বাস সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ আহমদ বলেন যে হযরত মসীহ আহমদের যুগে একবার কুপুরথলার আহমদি এবং ও আহমদীদের মাঝে সেখানকার এক মসজিদ নিয়ে মোকদ্দমা মামলা হয়। যেই জাজের আদালতে মামলা ছিল সে বিরোধী আচরণ প্রদর্শন করা আরম্ভ করে। তখন কুপুরথলার জামাত নিরাশ হয়ে হযরত মসীহ আহমদের কাছে পত্র লিখে দোয়ার জন্য হযরত মসীহ ইসলামের উত্তরে তাদেরকে লিখেছেন, যদি আমি সত্যবাদী হই তাহলে মসজিদ তোমরা পেয়ে যাবে, কিন্তু পক্ষান্তরে বিচারক যথারীতি বিরোধিতা অব্যাহত রাখে আর অবশেষে আহমদীদের বিরুদ্ধে এসে রায় দিয়ে দেয়। কিন্তু পরের দিন সিদ্ধান্ত শোনানোর জন্য আদালত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে দাসকে বলে যে আমার জুতা বেঁধে দাও। তার চাকর একটা জুতা আর ফিতা বাঁধে, দ্বিতীয়টি পরাতে গেলেই সে খাট করে একটি শব্দ শুনতে পায়। সে উপরের দিকে তাকিয়ে দেখে যে জাজ হার্ট ফেল করেছে, তার মৃত্যুর পর দ্বিতীয় জাজ নিযুক্ত করা হয়। সে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের জামাতের পক্ষে রায় প্রদান করে। বন্ধুদের জন্য এটি অনেক বড় এক নিদর্শন ছিল আর তারা গগনচুম্বী ইমানে ধন্য হয়। একথায় আল্লাহ তাআলার সুন্নত হলো তিনি নবীদের মাধ্যমে অবিরত অদৃশ্যের সংবাদ দিতে থাকেন, যা পূর্ণ হলে মোমেনদের ঈমান আরো দৃঢ় হয়। অদৃশ্যের এই সংবাদেরই ফলশ্রুতিতে যারা মোহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিলেন তাদের হৃদয়ে এতটা দৃঢ়তা লাভ করে যে অন্যরা মৃত্যু দেখে ক্রন্দন করে বা কাঁদে, কিন্তু সাহাবাদের কেউ যখন খোদার পথে প্রাণ উৎসর্গ করার সুযোগ পেতেন তারা আনন্দে লাফিয়ে উঠতেন এবং বলতেন যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ খোদার কসম আমি সাফল্য লাভ করেছি। হযরত মসীহ আলাইহিসসালামের একটি দিব্যদর্শন কয়েক মিনিটে পূর্ণ হওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিমত বলেন যে কখনো জাগ্রত অবস্থায় এক দৃশ্য দেখানো হয় কিন্তু তা ব্যাখ্যা সাপেক্ষ হয় না, বরং তা প্রভাত উদিত হওয়ার মতো সেভাবেই পূর্ণতা লাভ করে যেভাবে আল্লাহ তাআলা বান্দাকে দৃশ্য দেখিয়ে থাকেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দিব্য দর্শনে আমরা এর দৃষ্টান্ত দেখতে পাই। একবার হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম দিব্য দর্শনে দেখেন যে মুবারক আহমদ চাটাইয়ের কাছে ভূপাতিত রয়েছে আর মারাত্মক আঘাত পেয়েছে। এই দিব্য দর্শনে তিন মিনিটের বেশি অতিবাহিত হয়নি, মুবারক আহমদ যে চাটাইয়ের কাছে দাঁড়িয়েছিল তার পা পিছলে যায়, সে মারাত্মক ব্যথা পায় এবং তার কাপড় রক্তে ভরে যায়। কাদিয়ানের প্রাথমিক অবস্থার চিত্র এবং এরপর কাদিয়ানের উন্নতি ও জামাতের উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে একটি যুগ এমন ছিল যখন মসীহদের সাথে কেউ ছিল না, এরপর এমন সময় আসে যখন সহস্র সহস্র মানুষ তার সাথে যোগ দেয়। এখন তো সেই সংখ্যা লক্ষে লক্ষে পৌঁছে গেছে। এরপর কোন যুগে পাঞ্জাবে আর এক ভক্ত ছিল না। এখন শুধু ভারতেই নয়, বরং পৃথিবীর সকল মহাদেশে আহমদীরা ছড়িয়ে গেছেন। যদি এটি সত্য হয়ে থাকে যে পৃথিবী মানে না, তাহলে এত লোক কোথেকে আসলো? হযরত মসীহ হুজুর বলছেন এখন আল্লাহ তাআলার ফজলে দেশের পর দেশ আহমদীয়ত গ্রহণ করছে বা সেখানে আহমদীয়তের বিস্তার ঘটছে। তিনি বলেন যে এখানেই দেখো, ভালো মানুষ এখন আমার সামনে অনেকেই বসে আছে। এদের কয়েকজন এমন আছেন যারা মসীহ মৌউদের প্রাথমিক যুগে তার উপর ঈমান এনেছে। আমি মনে করি এই সভায় এমন মানুষ অনেক কম হবেন যারা মসীহ মৌউদের চেহারা দেখে থাকবেন। অধিকাংশ তারা এখানে আছেন যারা কেবল তার ছবি দেখেছেন। কিছু এমনও আছে যারা চেহারা দেখেছেন কিন্তু তার সাহচর্যে বসার সুযোগ তারা পায়নি। আর খুব স্বল্প সংখ্যক এমন হবে যাদের সংখ্যা হয়তো কয়েক ডজনের বেশি হওয়া সম্ভব নয়, যারা তার কথা শুনে থাকবে আর তার সাহচর্য থেকে লাভবান হওয়ার সুযোগ পেয়ে থাকবে। কিন্তু এত লোক কোথেকে আসলো? হযরত মুসলিমত বলছেন যে আমার জন্ম এবং প্রায় একই সময় থেকে চলে আসছে সমান্তরালে। আমি যখন কিছুটা বুঝতে শিখেছি তখন তবলিগের বেশ কয়েক বছর কেটে যায়, ইতিপূর্বেই কেটে যায়। কিন্তু আমার বোধ বুদ্ধির যুগের এক কথা আমার মনে আছে যে হযরত মসীহ ইসলাম যখন ভ্রমণের জন্য বের হতেন তখন কেবল হাফেজ হামিদ আলী সাহেব সাথে থাকতেন, অর্থাৎ শুধু দুই ব্যক্তি সাথে থাকতেন। একবার হযরত মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসীহ ইসলাম এদিকে ভ্রমণের জন্য এসেছেন, অর্থাৎ কাদিয়ানের এক এলাকার দিকে ইঙ্গিত করে মুসলিম মত বলছেন যে এদিকে তিনি এসেছিলেন ভ্রমণের জন্য। আমি তখন ছোট বালক ছিলাম, তাই আমি জোর দিলাম যে আমিও যাব ভ্রমণের জন্য। সে যুগে এখানে ঝাওয়ের ঝোপ হতো অনেক বেশি। যেই এলাকার দিকে তিনি ইঙ্গিত করছেন সেই জায়গায় এই পুরো এলাকা যেখানে এখন তালিমুল ইসলাম হাই স্কুল, বোর্ডিং এবং মসজিদ ইত্যাদি রয়েছে, তা একটি জঙ্গল ছিল। এখানে ঝাউ ছাড়া আর কিছুই ছিল না। হযরত মসীহ ইসলাম এদিকে ভ্রমণের জন্য আসেন আর আমার নাছোড় অনুবৃত্তির কারণে আমাকে নিয়ে আসেন। কিন্তু কিছুটা যাওয়ার পর আমি হইচই আরম্ভ করি যে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তখন একবার মসীহ ইসলামকে কোলে নিয়ে আরম্ভ করেন আর একবার হাফেজ হামিদ আলী সাহেব। এই দৃশ্য আজও আমার মনে আছে। তো এটি এমন যুগ ছিল, এখন যদিও মসীহ দাবি করেছিলেন কিন্তু তার মান্যকারীর সংখ্যা ছিল অনেক কম আর কাদিয়ানে বিরলই কেউ কেউ আসত। কিন্তু আজকে দেখো যে আমাদের বারবার এই ঘোষণা করতে হয়। হযরত মুসলিম 1937 সনের কথা বলছেন যে কাদিয়ানে হিজরত করে আসার পূর্বে মানুষের অনুমতি নেওয়া আবশ্যক। যদি কেউ অনুমতি ছাড়া এখানে হিজরত করে আসে তাহলে তাকে ফেরত যেতে বাধ্য করা যেতে পারে। সুতরাং এই ঘটনাগুলো অবশ্যই ঈমান এবং বিশ্বাস বৃদ্ধি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং বিশ্বাসে উত্তরোত্তর উন্নতি দেন। আমরা যেন জামাতের কল্যাণকারী সত্তায় পরিণত হতে পারেন। নামাজের পর একটি একজনের গায়েবানা জানাজা পড়াবো। মতবর নাসিম মাহমুদা সাহেবার গায়েবানা জানাজা এটি করাচি সৈয়দ মাহমুদ আহমদ শাহ সাহেবের স্ত্রী। তিনি 2015 সনের 27 এপ্রিল 58 বছর বয়সে করাচিতে ক্যান্সারের কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার পিতা 1953 সনের দুর্যোগপূর্ণ যুগে একটি ঘটনার পর ব্যক্তিগত গবেষণা করে আহমদীয়ত গ্রহণ করেন, বিরোধিতাও সত্য গ্রহণের পথ সুগম করে। ঘটনা হল জনাব মালিক মোহাম্মদ রফিক শাহে পাকিস্তান এয়ারফোর্সে কাজ করতেন। লাহোর থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করেন। রায়বেন্ড থেকে মৌলভীদের একটি দল ট্রেনে বসে 1953 সনের কথা, যখন পাকিস্তানে আহমদীদের বিরুদ্ধে প্রথম দাঙ্গা হয়। রায়বেন্ড থেকে তারা বলে যে আমরা জেহাদে যাচ্ছি। জেহাদ কি? কাদিয়ানীদের এদেশ থেকে নিশ্চিহ্ন করে আমরা স্বস্তির নিঃশ্বাস নেব। টিটি আসার পর মালিক মোহাম্মদ রফিক সাহেব এবং তার সাথী অফিসার ছাড়া অন্য কোন মোলবের কাছে টিকিট নেই দেখে তিনি ভাবলেন, টিকিট না নিয়ে গাড়িতে সফর করছিল এরা। তিনি বলেন যে যদি এরা সত্য হতো, এদের জেহাদ যদি সত্য হতো, এরা টিকিট ছাড়া সফর করে দেশের ভান্ডারের ক্ষতি করত না, আজ তো এই অবস্থা আরো ভয়াবহ রূপ নিয়েছে। যাই হোক, ঘটনার পর তিনি চাকরি স্থলে যখন করাচি পৌঁছেন, অফিসার ইনচার্জকে জিজ্ঞেস করেন যে আমাদের ইউনিটে কোনো কাদিয়ানি আছে কি। জানার পর আহমদের সাথে কথাবার্তা এবং তথ্য সংগ্রহের পর তিনি বয়াত করেন, আহমদীয়ত ভুক্ত হন। যাই হোক, তাঁর পিতা এইভাবে আহমদীয়ত গ্রহণ করেন এবং তাদের বংশে আহমদীয়ত আসে। এইভাবে মরহুমা 1987 থেকে আজ পর্যন্ত শিক্ষা বিভাগের সাথে সম্পৃক্ত ছিলেন করাচিতে। আল্লাহ তাআলা মরহুমাকে 1997 থেকে মৃত্যু পর্যন্ত জামাতের প্রভূত খেদমত করার তৌফিক দিয়েছেন। 1997 থেকে 2005 পর্যন্ত 8 বছর, এরপর 2007 থেকে 2013 পর্যন্ত স্থানীয় লাজনার সদর হিসাবে খেদমত করার তৌফিক লাভ করেছেন। বিভিন্ন কেয়াদতের নিগরান হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। করাচি জেলার আমেলার সদস্য ছিলেন। আল্লাহ তাআলার ফজলে খেদমতের সুযোগ পেয়েছেন। তিনি মুসি ছিলেন। সন্তপ্ত পরিবারে তিনি তার স্বামী সৈয়দ মাহমুদ আহমদ শাহ সাহেব ছাড়াও 2 পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। তার উভয় পুত্র জামাতের মোবাল্লেগ হাফেজ সৈয়দ শাহেদ আহমদ সাহেব, যিনি নাইজেরিয়াতে কাজ করছেন। দ্বিতীয় পুত্র জনাব হাফেজ সৈয়দ মাসুদ আহমদ সাহেব, যিনি জামে আহমদিয়া ইউকেতে জামাতের খেদমতের তৌফিক পাচ্ছেন। ইনি মায়ের জানাজায় যেতেও পারেননি। হাফেজ সৈয়দ মাসুদ সাহেব লেখেন যে এই অধমের পিতা মাতা উভয় পুত্রকে কোরআন মুখস্থ করিয়ে আল্লাহর পথে উৎসর্গ করার তৌফিক পেয়েছেন। উভয়কে কোরআন হিফজ করিয়েছেন, এরপর জামিয়ায় ভর্তি করিয়েছেন। তার শ্রদ্ধেয় মা সকল বিষয়ে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়েছেন। আর শৈশব আমাদের মাথায় এই কথা বদ্ধমূল করেছেন যে আমাদেরকে কেবল জামাতের সেবাই করতে হবে। তিনি বলেন, আমার মনে আছে অল্প বয়সে রাতে ঘুমানোর সময় দোয়ায় মাসুরা স্মরণ করানোর পাশাপাশি আমাদের জন্য দোয়া করা তার রীতি ছিল। এছাড়া বিশেষ করে হজরত মসিহ মওউদ তার সন্তানদের পক্ষে লিখিত কবিতা মেরে মাওলা মেরি এক দোয়া হ্যায়, এই কবিতার বিভিন্ন পংক্তি বেদনা বিধুর কণ্ঠে পড়তেন। একই সাথে বলতেন যে তোমাদের বড় ভাই মুরব্বী হবে আর তোমাকে কোরআন মুখস্থ করার জন্য করাচি থেকে রাবোয়া যেতে হবে। পরে আল্লাহর ফজল হয়েছে, উভয় ভাই কোরআন মুখস্থ করেছেন। আর এরপর জীবন উৎসর্গ করে জামিয়ায় পড়ালেখা করেছেন আর মোবাল্লেগ হয়ে জামাতের সেবা করছেন, মোবাল্লেগ হিসেবে জামাতের সেবা করছেন। তিনি বলেন যে মাদ্রাসাতুল হিফজে আমাদের অবস্থানকালে আমাদের আম্মা করাচি থেকে প্রায় প্রত্যেক মাসে করাচি আসতেন। আর সেই যুগে রেল ব্যবস্থা বড় নিম্নমানের এবং কষ্টদায়ক ছিল। তিনি আমাদের সাথে দেখা করে আমাদের মুখস্থ করা অংশ নিজেও শুনতেন, আমাদের কাপড় ধৌত করা, ইস্ত্রি করা, আর একদিন আমাদের খেদমত করার পর পরের দিন আবার করাচি গিয়ে স্কুলে গিয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করতেন, কারণ শিক্ষা বিভাগের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি সেখানে গিয়েছেন। মাসুদ সাহেব জানাজা যেতে পারেননি, জানাজা অংশগ্রহণ করতে পারেননি, অসুস্থতার যুগে গিয়ে দেখা করে এসেছেন। তিনি বলেন, আমি যখন সেখানে গেলাম, মা আমাকে বলেন যে আমি সবসময় খোদার কাছে দোয়াই করি যে হে আমার খোদা, আমার ওয়াকফিনে জিন্দেগি পুত্রদের জন্য আমাকে পরীক্ষার কারণ করো না। তার চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক ছিল, আপন পর সবার সন্তান সন্ততির বিয়ের সমস্যা সমাধানের ব্যাপারে এক ব্যাকুলতা রাখতেন, সাহায্য করতেন। আল্লাহ তাআলার ফজলে জামাত এবং জামাতের সদস্যদের সাথে শুধু খোদার খাতিরে সহানুভূতির যে সম্পর্ক ছিল তাও ছিল বড় উন্নত মানের এবং অভিনব। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকে তার পুণ্যকে ধরে রাখার জীবিত রাখার তৌফিক দিন এবং তাদেরকে ওয়ারিস এবং উত্তরাধিকারী করুন।
Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu